জীবনবাণীর সকল শ্রোতাবন্ধুর প্রতি রইল আমাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা রাখি অনুষ্ঠানের মধ্যে দিয়ে ঈশ্বরের আশীর্বাদ লাভ করছেন। জীবনপথে চলতে গেলে মানুষ দুটি পথের সম্মুখীন হয়, প্রশস্ত ও সংকীর্ণ পথ। প্রশস্ত পথে রয়েছে আনন্দ ও উল্লাস, সংকীর্ণ পথে রয়েছে কষ্ট, সমস্যা, যন্ত্রণা। প্রশস্ত পথে জীবনের শেষে নিয়ে যায় অনন্ত মৃত্যু যন্ত্রণা, কিন্তু সংকীর্ণ পথে শেষে পাওয়া যায় অনন্ত জীবন ও অনন্ত আনন্দ। প্রিয় শ্রোতা বন্ধু, আপনি সিদ্ধান্ত নিন কোন পথ আপনার জীবনের জন্য সঠিক। আপনি কি সিদ্ধান্ত গ্রহণে অপারগ? তাহলে জীবনবাণীর আলোচনার মাধ্যমে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করুন ও আলোর পথে এগিয়ে যান। বন্ধু, জীবনবাণী অনুষ্ঠানে আপনি ধারাবাহিকভাবে ঈশ্বরের বাক্য শুনছেন। যদি এ সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানতে চান, তবে টেলিফোনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের টেলিফোন নম্বর হল 2438-0045। আবার বলছি, 2438-0045। তাহলে শুনতে থাকুন প্রভুর বাক্যের আলোচনা আচার্য সরোষ কুমার মণ্ডল মহাশয়ের কাছ থেকে।
প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। জীবনবাণীর আজকের এই অনুষ্ঠানে আপনাদের কাছে বাইবেলের পুরাতন নিয়মে যিহেশকেল ভাববাদী পুস্তকের পাঁচের অধ্যায় থেকে আলোচনা করব। গত অনুষ্ঠানে আমি আপনাদের কাছে চারের অধ্যায় থেকে আলোচনা করেছিলাম এবং সেইখানে আমরা বিশেষ করে দেখেছিলাম জিরুসালেমের নকশা আঁকতে ভাওবাদীকে ঈশ্বর আজ্ঞা করলেন এবং তারপরে তিনি কেমনভাবে শোবেন এবং শেষে কি খাবেন এবং কি পান করবেন এই বিষয়ে তিনি আজ্ঞা দিলেন এবং সেইভাবে ইসরায়েল জাতির কাছে তা প্রকাশ করতে তিনি তাকে বললেন। আজকের আমরা যিহিশকেল ভাওবাদী পুস্তকে সেই আরেকটি বিষয় দেখব, কিন্তু তার আগে বলে রাখি এই অনুষ্ঠান শুনতে শুনতে আপনার মনে যদি কোনো প্রশ্ন আসে অথবা প্রভু যীশু খ্রিস্ট সম্পর্কে আপনি আরও জানতে চান তবে নিশ্চয়ই করে আমাদেরকে লিখে জানাবেন। আমাদের ঠিকানা যদি আপনার কাছে নেই তবে দয়া করে লিখে নিন।
আমাদের ঠিকানা হল জীবনবাণী, পোস্টবক্স নম্বর 16925, কলকাতা 700034। আর আমাদের আরেকটি ঠিকানা হল জীবনবাণী, জিপিও বক্স নম্বর 87, শিলিগুড়ি 1। ইমেলের জন্য লিখুন bengalittv@radio882.com।
প্রিয় বন্ধু, আপনি জীবনবাণীর অনুষ্ঠান শুনছেন আর এই অনুষ্ঠানে আজকের যিহিশকেল ভাববাদী পুস্তকের পাঁচের অধ্যায় থেকে আলোচনা করতে যাচ্ছি এবং এইখানে আমরা প্রথম কয়েকটি পদ পাঠ করি। 1199 পৃষ্ঠায় লেখা আছে, আর হে মনুষ্যসন্তান, তুমি একখানা তীক্ষ্ণ অস্ত্র লইয়া, অর্থাৎ নাপিতের খুর লইয়া, আপন মস্তক ও দাড়ি খৌরি করিবে, পরে নিক্তি লইয়া সেই কেশ সকল ভাগ ভাগ করিবে, পরে নগরের অবরোধ কাল সাঙ্গ হইলে তাহার তৃতীয়াংশ নগরের মধ্যে অগ্নিতে দগ্ধ করিবে এবং তৃতীয়াংশ লইয়া নগরের চারিদিকে খড়গ দ্বারা কাটাকুটি করিবে, অপর তৃতীয়াংশ বায়ুতে উড়াইয়া দিবে, পরে আমি তাহাদের পশ্চাতে খড়গ নিষ্কোষ করিব। আবার তুমি তাহার অল্প সংখ্যক কেশ লইয়া আপন বস্ত্রের অঞ্চলে বাঁধিয়া রাখিবে, পরে তাহারও কিছু লইয়া অগ্নি মধ্যে ফেলিয়া দিয়া অগ্নিতে দগ্ধ করিবে, তাহাইতে অগ্নি নির্গত হইয়া সমস্ত ইসরায়েল কুলে লাগিবে। আমি আবার পাঠ করছি, আর হে মনুষ্যসন্তান, তুমি একখানা তীক্ষ্ণ অস্ত্র লইয়া, অর্থাৎ নাপিতের খুর লইয়া, আপন মস্তক ও দাড়ি খৌরি করিবে, পরে নিক্তি লইয়া সেই কেশ সকল ভাগ ভাগ করিবে, পরে নগরের অবরোধ কাল সাঙ্গ হইলে তাহার তৃতীয়াংশ নগরের মধ্যে অগ্নিতে দগ্ধ করিবে এবং তৃতীয়াংশ লইয়া নগরের চারিদিকে খড়গ দ্বারা কাটাকুটি করিবে, অপর তৃতীয়াংশ বায়ুতে উড়াইয়া দিবে, পরে আমি তাহাদের পশ্চাতে খড়গ নিষ্কোষ করিব। আবার তুমি তাহার অল্প সংখ্যক কেশ লইয়া আপন বস্ত্রের অঞ্চলে বাঁধিয়া রাখিবে, পরে তাহারও কিছু লইয়া অগ্নি মধ্যে ফেলিয়া দিয়া অগ্নিতে দগ্ধ করিবে, তাহাইতে অগ্নি নির্গত হইয়া সমস্ত ইসরায়েল কুলে লাগিবে। ঈশ্বর তাঁর আপন পঠিত বাক্যের দ্বারা আমাদেরকে আশীর্বাদ করুন। আসুন আমরা ঈশ্বর হাতে সমর্পিত হয়ে প্রার্থনায় যাই। প্রেমময় পিতা ঈশ্বর, তোমার পবিত্র মহানামে ধন্যবাদ করি। তুমি আমাদেরকে তোমার চরণতলে এই সময় আসতে সাহায্য করেছ। আমরা তোমায় ধন্যবাদ দিই যে তুমি আমাদেরকে এই পর্যন্ত সুরক্ষা বহন পালন করেছ। আমাদের সকল প্রয়োজন তুমি মিটিয়েছ, তত্ত্বাবধান করেছ। যারা দুঃখ কষ্ট অভাব সংকটের মধ্যে আছেন তাদেরকে তোমার চরণতলে সমর্পণ করি। প্রভু, তোমার বিশেষ আশীর্বাদ তাদেরকে দান করো। যারা অসুস্থ পীড়িত রোগগ্রস্ত আছেন, যারা পত্রের মাধ্যমে আমাদের কাছে বিভিন্ন সমস্যা দুঃখ কষ্ট বিষয় লিখে জানিয়েছেন, প্রভু তাদের প্রত্যেককে আমি বিশেষ করে এই সময় তোমার পবিত্র চরণতলে সমর্পণ করি। প্রভু, তুমি জানো কার কি প্রয়োজন অন্তর্যামী ঈশ্বর, তুমি অন্তর এবং মর্মের পরীক্ষক। সেই সকল ভাই বোনকে, সেই সমস্ত পরিবারকে তোমার পবিত্র চরণতলে সমর্পণ করি। আজকে তুমি তোমার সেই বাক্যের মধ্যে দিয়ে আমাদের সঙ্গে কথা বলো, আরও তোমার নিকটবর্তী করো। সকল ধন্যবাদ, গৌরব, মহিমা আমরা তোমাকে দান করে এ প্রার্থনা তোমার যিশু নামে চাইলাম। দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো, আমেন। প্রিয় বন্ধু, আপনি জীবনবাণীর অনুষ্ঠান শুনছেন। এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে বাইবেলের পুরাতন নিয়মের জিহেজকেল ভাববাদী পুস্তক তার পাঁচের অধ্যায় থেকে আলোচনা করতে চলেছি এবং পাঁচের অধ্যায় প্রথম কয়েকটি পদ আপনাদের সঙ্গে পাঠ করেছি। এবং এখানে আমরা দেখি যে ইসরায়েল জাতি চুল দাড়ি বিশেষ কারণ ছাড়া কামাতেন না। তাতে আবার জিহেজকেল ছিলেন যাজক, কিন্তু ঈশ্বরই নির্দেশ দিলেন হে মনুষ্যসন্তান, যে 190 দিন পূর্ণ হলে পর তোমার মস্তক মুণ্ডন ও দাড়ি খৌরি করবে। আরও নির্দেশ হল যে চুল দাড়ি কামাবার পর নিক্তিতে বা ওজন পাল্লায় ওজন করে তিন ভাগে ভাগ করবে। এবারে তিন ভাগের এক ভাগ চুল ইঁটের উপরে আঁকা জেরুসালেমের সেই ছবির উপরে রেখে আগুনে পুড়িয়ে দেবে, আর এক ভাগ কুঁচিয়ে শহরের চারিদিকে ছড়িয়ে দেবে, আর চুলের কিছুটা বাতাসে উড়িয়ে দেবে, আর কিছুটা চুল কাপড়ের আঁচলে বেঁধে রাখবে। সুতরাং চিহ্ন পেলাম পুড়িয়ে দেবে, ছড়িয়ে দেবে, উড়িয়ে দেবে এবং কিছুটা সযত্নে রেখে দেবে। এর সবটাই জেরুসালেমের কি হবে সেই বিষয় নির্দেশ দেয়। বাইবেলের পুরাতন নিয়মে যিশয় ভাববাদী পুস্তক তা 7:20 লেখা আছে, সেই দিন প্রভু ফরাত নদীর পারস্ত ভাড়াটিয়া খুর দ্বারা অসুর রাজের দ্বারা মস্তক ও পদের লোম খৌরি করিয়া দিবেন ও দাড়িও ফেলিবেন। একসময় দাউদ রাজার দূতদের দাড়ি শত্রুপক্ষের রাজা কেটে দিয়েছিলেন। ওই দূতদের দাড়ি পুনরায় বড় না হওয়া পর্যন্ত দাউদ তাদের নগরে প্রবেশ করতে দেননি, কেননা চুল দাড়ি কাটা তাদের লজ্জার বিষয় ছিল। জিহেজকেলের পক্ষে মাথা কামানো ও দাড়ি কামানো লজ্জার বিষয় হলেও ঈশ্বরের নির্দেশ পালন করলেন। এরপরে তিনি নির্দেশ পেলেন কাপড়ের আঁচলে বাঁধা চুলের কিছুটা আগুনে পুড়িয়ে দাও, আর ওই আগুন ইসরায়েলকে তাদের কুলকে জ্বালিয়ে দিক। পরবর্তীকালে জেরুসালেম নগরের কিছু লোক আগুনে পুড়ে মরল, কিছু লোক দিক বিদিকে ছড়িয়ে পড়ল, যারা নগরে অবরুদ্ধ হয়েছিল খড়গাঘাতে নিহত হল। যুদ্ধ শেষে কিছু লোক আবার নগরে ফিরে এসেছিল, জিহেজকেলের আঁচলে বাঁধা চুল এদের কথাই বলে। তারপরে আমরা দেখি 5 থেকে প্রভু সদাপ্রভু এই কথা কহেন, এ জেরুসালেম, আমি ইহাকে জাতিগণের মধ্যে স্থাপন করিয়াছি এবং ইহার চারিদিকে নানা দেশ রইয়াছে, কিন্তু সে দুষ্কার্য করিবার জন্য ওই জাতিগণ অপেক্ষা আমার শাসনকলাপের ও আপন চারিদিকের দেশের লোক অপেক্ষা আমার বিধিকলাপের বিদ্রোহী হইয়াছে, কারণ ইহারা আমার শাসনকলাপ অগ্রাহ্য করিয়াছে এবং আমার বিধিপথে চলে নাই। এই জন্য প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তোমরা চারিদিকের জাতিগণ হইতে অধিক গণ্ডগোল করিয়াছ, আমার বিধিপথে গমন কর নাই, আমার শাসনকলাপ পালন কর নাই এবং তোমাদের চারিদিকে জাতিগণের শাসনানুসারেও চলো নাই। এই জন্য প্রভু সদাপ্রভু এই কথা কহেন, দেখো আমি তোমার বিপক্ষ, আমি জাতিগণের সাক্ষাতে তোমার মধ্যে বিচার সাধন করিব, যাহা কখনও করি নাই এবং যাহার ন্যায় আর কখনও করিব না, তাহাই তোমার ঘৃণাহ কার্য সকলের নিমিত্ত তোমার মধ্যে করিব। এই জন্য তোমার মধ্যে পিতারা সন্তানগণকে ভোজন করিবে ও সন্তানেরা আপন আপন পিতাকে ভোজন করিবে, এবং আমি তোমার মধ্যে বিচার সাধন করিব, তোমার সমস্ত অবশিষ্টাংশকে সমস্ত বায়ুর দিকে উড়াইয়া দিব। অতএব প্রভু সদাপ্রভু কহেন, আমার জীবনের দিব্য, তুমি যখন আপনার সকল জঘন্য বস্তু ঘৃণা ক্রিয়া দ্বারা আমার পবিত্র স্থান অশুচি করিয়াছ, তখন আমিও নিশ্চয় সংহার করিব, চক্ষুলজ্জা করিব না, আমিও কিছু দয়া করিব না। তোমার তৃতীয়াংশ লোক মহামারীতে মরিবে অথবা তোমার মধ্যে দুর্ভিক্ষ দ্বারা ক্ষয় পাইবে, অপর তৃতীয়াংশ তোমার চারিদিকে খড়গে পতিত হইবে এবং শেষ তৃতীয়াংশ আমি সমস্ত বায়ুর দিকে উড়াইয়া দিব, তাহাদের পশ্চাতে খড়গ নিষ্কোষ করিব। আমরা দেখতে পাই ঈশ্বর খেদের সঙ্গে, দুঃখের সঙ্গে বললেন যে এই জেরুসালেমকে আমি প্রতিষ্ঠা করেছি, নগরের চারিদিকে আরও অনেক জাতির লোক আছে যারা ঈশ্বর বিরোধী, কিন্তু ইসরায়েল আমার প্রজাবৃন্দ, ওদের থেকেও কিন্তু এরা অধিক মন্দ। ইসরায়েল বিধি মানেনি, বিপথে গমন করেছে, শাসন মানেনি, আবার অন্য জাতির বিধিও শাসন অমান্য করেছে, অর্থাৎ অতিদুষ্ট অবিশৃঙ্খল জাতি। জিজকেলের চিহ্ন দেখালো যে ইসরায়েল মহাসংহারে নিহত হবে এবং যারা জীবিত থাকবে তারা মহালজ্জা পাবে। প্রিয় শ্রোতাবন্ধু, প্রিয় ভাই ও বোন, ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমরা বড় তাঁর দয়া পেয়েছি, যে তাঁর বাক্যের সত্য আমরা জানতে পেরেছি, এবং আমরা যে অপরাধী পাপী, আমাদের অন্যায় যে আমাদের ঈশ্বরের সামনে খোলা রয়েছে আমরা উপলব্ধি করেছি। আর তাই তো তিনি অনুগ্রহে পরিপূর্ণ ঈশ্বর, প্রেমে এবং দয়ায় তিনি মহান, তাই তো তিনি আমাদেরকে তাঁর কাছে আহ্বান করেছেন। তাঁর কাছে রয়েছে ক্ষমা, দয়া, পরিত্রাণ এবং অনন্ত জীবন। কিন্তু আমরা যখন সেই সত্য জানি এবং সেই সত্যের বিরুদ্ধাচরণ করি, সেইটি কিন্তু আমাদের কাছে ভয়ানক হয়ে যায়। এই পৃথিবীতে অনেকে আছেন যারা ঈশ্বরের সত্য জেনেছেন, অথচ জানার পরেও তারা এমন জীবনযাপন করেছেন যা তাদের জীবনের দুঃখের এবং ধ্বংসের কারণ হয়েছে। আমরা ইসরায়েল জাতির কথা চিন্তা করি, ঈশ্বর সেই জাতিকে মনোনয়ন করেছেন, সেই জাতিকে উচ্চীকৃত করেছেন এবং তাদের জীবনে আশ্চর্য আশ্চর্য কর্ম সাধন করেছেন, তথাপি সেই জাতি ঈশ্বরের বিরুদ্ধাচরণ করেছে। শুধু তাই নয়, ঈশ্বর তাদেরকে তাঁর ব্যবস্থা বা নিয়ম দান করেছেন, তারা সেই ব্যবস্থারও অমান্য করেছে, এমনকি তারা যে জাতির মধ্যে থেকেছে সেই জাতির যে সমস্ত শাসন ব্যবস্থা তা অগ্রাহ্য করেছে, তাই তাদের বিচার ভয়ানক হবে। আমরা এর পরের অংশ দেখি, লেখা আছে ১৩ পদ থেকে ১৭ পদে, এই প্রকারে আমার ক্রোধ সম্পন্ন হইবে এবং আমি তাহাদের উপরে আপন ক্রোধ চরিতার্থ করিয়া শান্ত হইব। তাহাদের প্রতি আমার কোপ সম্পন্ন হইলে তাহারা জানিতে পারিবে যে আমি সদাপ্রভু আপন অন্তর্জালায় এই কথা বলিয়াছি। আর আমি তোমাকে চারিদিকে জাতিগণের মধ্যে পথিক মাত্রের দৃষ্টিতে উৎসন্ন স্থান ও টিটকারির পাত্র করিব। হাঁ, তুমি তোমার চারিদিকে জাতিগণের কাছে টিটকারি, কটুবাক্য, উপদেশ ও বিস্ময়ের বিষয় হইবে, কেননা আমি ক্রোধ, কোপ ও কোপযুক্ত ভৎসনা দ্বারা তোমার মধ্যে বিচার সাধন করিব। আমি সদাপ্রভুই এই কথা কহিলাম। আমি তথাকার লোকদের প্রতি দুর্ভিক্ষরূপ হিংস্র বাণ সকল নিক্ষেপ করিব, সেই সকল বিনাশার্থক বাণ আমি তোমাদেরকে বিনষ্ট করণার্থে সেই সমস্ত নিক্ষেপ করিব এবং তোমাদের উপরে দুর্ভিক্ষের ভার বৃদ্ধি করিব ও তোমাদের অন্যরূপ জ্যোষ্ঠি ভাঙিয়া ফেলিব। আর আমি তোমাদের বিরুদ্ধে দুর্ভিক্ষ হিংস্র জন্তুদিগকে পাঠাইব, তারা তোমাকে নিঃসন্তান করিবে, আর মহামারী ও রক্ত তোমার মধ্যে দিয়া গমনাগমন করিবে। আর আমি তোমার বিরুদ্ধে খড়গ আনাইব, আমি সদাপ্রভু এই কথা কহিলাম। আমরা দেখি যে ঈশ্বর সগৌরব রক্ষণে উদ্যোগী এবং বাইবেল বলে তিনি গ্রাসকারী অগ্নি। সুতরাং ইসরায়েল জাতি তাঁর নিজস্ব প্রজাবৃন্দ হয়েও যেভাবে তাঁর গৌরব ক্ষুণ্ণ করেছে, তাতে তিনি কি ইসরায়েলের বিচার করবেন না? ঈশ্বর বলেন, আমি জাতিগণের সাক্ষাতে তোমার মধ্যে বিচার সাধন করিব। তিনি আরও বলছেন, যা কখনো করি নাই এবং জাহান্নায় আর কখনো করিব না, তাহাই তোমার ঘৃণাহ কার্য সকলের নিমিত্ত তোমার মধ্যে করিব। কি ভয়ঙ্কর কথা আমরা এখানে দেখতে পাই! কেমন শাস্তি ঈশ্বর তাদেরকে দেবেন! দেশের উপরে মহা দুর্ভিক্ষ আনবেন। বাইবেলের পুরাতন নিয়মে লেবীয় পুস্তক তার ২৬ অধ্যায় ২৬ থেকে ২৯ পদে দেখি লেখা আছে, আমি তোমাদের অন্যরূপ জ্যোষ্ঠি ভাঙিলে ১০ জন স্ত্রীলোক এক তুন্দুরে তোমাদের রুটি পাক করিবে ও তোমাদের রুটি তৌল করিয়া তোমাদিওকে দিবে, কিন্তু তোমরা তা খাইয়া তৃপ্ত হইবে না। আর এই সকলতে যদি তোমরা আমার কথা না শোনো, আমার বিপরীত আচরণ করো, তবে আমি ক্রোধে তোমাদের বিপরীত আচরণ করিব, এবং আমি তোমাদের পাপ প্রযুক্ত তোমাদিওকে 7 গুণ শাস্তি দিব। আর তোমরা আপন আপন পুত্রগণের মাংস ভোজন করিবে ও আপন আপন কন্যাগণের মাংস ভোজন করিবে। আবার দ্বিতীয় বিবরণ তার 28:53 লেখা আছে, যখন শত্রুগণ কর্তৃক তুমি অবরুদ্ধ ক্লিষ্ট হইবে, তখন তুমি আপন শরীরের ফল তোমার ঈশ্বর সদাপ্রভু দত্ত নিজ পুত্রকন্যাদিওকে মাংস ভোজন করিবে। ঈশ্বরের ক্রোধের যে সকল শাস্তি আছে তার মধ্যে চরম শাস্তি হল দুর্ভিক্ষ, বন্য পশু, উৎপাটন, ধ্বংস, মড়ক, মহামারী এবং খড়গ। ঈশ্বর যিহিস্কেলকে বললেন, আমি জিরুসালেম ও তন্নিবাসীদের জগতের জাতির কাছে বিদ্রূপের পাত্র করিব। কেবল টিটকারি ও কটুবাক্য নয়, ঈশ্বর মহাদুর্ভিক্ষ দিয়ে তাদের পীড়ন করবেন। খাদ্যাভাবে তারা অস্থির হবে, ছটফট করবে। দুঃখের বিষয় যে যিহিস্কেল ভাওবাদী চেতনাদানের চিহ্ন সকল ও বাণী বিষয় কেউই খেয়াল করল না, বরঞ্চ চিহ্ন দেখে আনন্দ করতে লাগল, যেন মজার বিষয়। সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত জিরুসালেম ও মহা যাতনাপ্রাপ্ত জিরুসালেম আজ কিন্তু আমাদের জন্য শিক্ষার বিষয়। প্রিয় শ্রোতাবন্ধু, প্রিয় ভাই বোন, ঈশ্বরের প্রতিটি বাক্য সত্য এবং ঈশ্বরের বিচার সুনিশ্চিত। তাঁর বাক্য পূর্ণ হবে, বিচার অবশ্যই আসবে, তাঁর সাজা থেকে কেউই এড়িয়ে যেতে পারবে না, যেমন সেই দিনও পারেনি। আজকের দিনেও আমরা সেদিনের ওই মানুষগুলোর মতো সাড়া দিচ্ছি না, ঈশ্বরের বাক্যে কান দিচ্ছি না। আমরা হয়তো ঈশ্বর থেকে বহু বহু দূরে সরে রয়েছি। বিশেষ করে খ্রিস্টীয় জীবনে ঈশ্বরের বাক্য বিষয় অজ্ঞানতাটাই পাপ। ঈশ্বরের বাক্যের অজ্ঞানতা প্রযুক্ত আমরা আজকের দুর্বল, আমরা আজকের পতিত। সেদিন জিরুসালেমবাসীর কাছে যে চেতনা বাক্য গিয়েছিল, তা আজ আমাদের কাছে সাবধানতার বাক্যরূপে এসেছে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, সিদ্ধান্ত নেবার সময় কি আর পাব? ইংরেজিতে একটা কথা আছে যার বাংলা হল আগামীকাল হয়তো কোনোদিনও আসবে না। তাই বাইবেল বলে অদ্যই পরিত্রাণের দিবস। ঈশ্বর আজই এই মুহূর্তেই যদি আমাদেরকে কোনো সুযোগ দিয়েছে, সেই সুযোগের সদ্ব্যবহার করি, আর বিশেষ করে তাকে পাবার। বাইবেলের নতুন নিয়মে 2 করিন্থীয় তার 6:2 সাধু পৌল সেই কথাই বলেছেন, আমি আপনাদের জন্য পাঠ করছি। দেখো এখন সুপ্রসন্নতার সময়, দেখো এখন পরিত্রাণের দিবস। যারা ঈশ্বরের চেতনা বাক্য শুনেছে, পরিত্রাণ গ্রহণ করেছে, প্রভু যিশুতে সমর্পিত হয়েছে, তারা ধন্য, কেননা তারা মৃত্যু হতে জীবনে পার হয়ে গিয়েছে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, জিরুসালেমের সংকটের কথা আমরা 2 ছবির মধ্যে দিয়ে দেখলাম, এবং এর মধ্যে দিয়ে আমরা এটি বুঝি, ঈশ্বর মানুষকে সুযোগ দিয়ে থাকেন, ঈশ্বর মানুষকে চেতনা দিয়ে থাকেন যেন তারা তাদের মন্দ থেকে ফিরে আসে। মন্দতা এমন একটা জিনিস মানুষকে অন্ধ করে রাখে, মানুষ তার নিজের দুর্বলতাকে দেখতে পায় না, যেমন সেই দিন ইসরাজাতি ঈশ্বরের নিজের জাতি হয়েও সকল সুযোগ সুবিধা পাওয়ার পরেও তাদের দোষ, অন্যায়, তাদের পতন তারা দেখেনি। ঈশ্বর তার ভক্ত, তার ভাওবাদীদের মধ্যে দিয়ে চেতনা বাণী দিয়েছেন, যেমন ভাওবাদী যিহিস্কেলের মধ্যে দিয়ে, বিভিন্ন ঘটনা পরিস্থিতির মধ্যে দিয়ে, তার বাক্যের মধ্যে দিয়ে, বিভিন্ন উদাহরণের মধ্যে দিয়ে চেতনাবাণী দিয়েছেন, কিন্তু তারা সেই ঈশ্বরের চেতনাবাণী গ্রহণ করেনি, অস্বীকার করেছে, তাই মহাবিচার তাদের উপরে নেমে এসেছে। ইতিহাসের বুকে ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়ে আমরা সেই ঘটনায় পাই। এবং আজকের এই যুগে, বিজ্ঞানের যুগে, ব্যস্ততার যুগে মানুষের যখন ঈশ্বরের প্রতি বিশ্বাস লোপ পাচ্ছে, তখন ঈশ্বর আরও অধিক তাঁর বাক্যের মধ্যে দিয়ে, পবিত্র আত্মার মধ্যে দিয়ে সারা বিশ্বের মধ্যে তাঁর বাক্য ছড়িয়ে দিয়েছেন, যেন আমরা যারা দুর্বল তারা তাঁর বাক্যের বলে আরও যেন সবল হই এবং তাঁর নিকটবর্তী হয়ে তাঁর সেই পরিত্রাণের যে বাণী, পরিত্রাণের যে ফল আমাদের জন্য রয়েছে, তা যেন আমরা গ্রহণ করি। ঈশ্বর বলেন, এখনই সুপ্রসন্নতার সময়, এখনই পরিত্রাণের দিবস, আসুন প্রভুর নিকটবর্তী হই। তিনি প্রেমবান ঈশ্বর, তাঁর দয়া, অনুগ্রহ, করুণা আমাদের সহবর্তী। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন, প্রার্থনায় যাই। মঙ্গল রাখুন ঈশ্বর, তোমার পবিত্র নামের ধন্যবাদ করি। তুমি তোমার বাক্যের মধ্যে দিয়ে আরেকটি বা চেতনা দিলে, আরও নিকটবর্তী করলে, তুমি দয়া করো যেন তোমার বাক্য অনুযায়ী আমরা জীবন ধারণ করতে পারি। আমাদের দুর্বলতা সকল তুমি দেখিয়ে দিয়েছো তোমার বাক্যের আলোয়ে। প্রভু, আমরা অপরাধী, আমরা অযোগ্য তোমার দৃষ্টিতে। প্রভু, তুমি যে আমাদেরকে সুযোগ দিয়েছ, দয়া করে তাই তোমায় ধন্যবাদ দিই। এবং এই সময় আমরা প্রার্থনা করি, আমাদের সকলের পাপ, অপরাধ, অযোগ্যতা তোমার প্রিয়পুত্র প্রভুর রক্তে দৌত পরিষ্কৃত করে তোমার যোগ্যরূপে চলতে তুমি সাহায্য করো। সকল ধন্যবাদ, গৌরব, মহিমা আমরা তোমাকে দান করে এ প্রার্থনা তোমার যীশু নামে চাইলাম। দয়া করে শ্রবণ অগ্রাহ্য করো। আমেন।
শ্রোতা বন্ধু, এতক্ষণ প্রভুর দাস আচার্য সরোজ কুমার মণ্ডল মহাশয়ের কাছ থেকে প্রভুর বাক্য শুনছিলেন। আপনি হয়তো কোনো সমস্যার মধ্যে দিয়ে চলেছেন, অথবা সমস্যার সমাধান না হওয়ার জন্য চিন্তিত, অথবা আপনি চাইছেন প্রার্থনা ও ঈশ্বরীয় পরিচালনা, আপনি আমাদের কাছে জানাতে পারেন। আমরা আপনার জন্য প্রার্থনা করতে উৎসাহী। আমাদের ফোন নম্বর হল 2438-0045। আবার বলছি 2438-0045। ইমেলের জন্য লিখুন bengalittv@radio882.com। আমাদের ঠিকানা হল জীবনবাণী, পোস্টবক্স নম্বর 16925, কলকাতা 700034। আমাদের আরেকটি ঠিকানা হল জীবনবাণী, জিপিও বক্স নম্বর 87, শিলিগুড়ি 1। ঘড়ি কাটা এগিয়ে চলেছে, সময় শেষ। আশি বন্ধু, নমস্কার।